চব্বিশে মে 2017 তরজমান কাবির আরিফুল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরাকাতুহুম এর দারুল কোরআন মিয়ার হাট বাজার লালমোহনে উদ্বোধনী সভাকে বয়ান।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات والله خبير بما تعملون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله يرفع بهذا القرآن أقواما ويضع به آخرين وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে যারা ইমানওয়ালা তারা সবাই অনেক উঁচু মর্তবাওয়ালা, ইমান আনলে তার মর্তবা বাড়ে, এতটা মর্তবা বাড়ে ইমানওয়ালার ইসলামওয়ালার যেটা মানুষ কল্পনাও করতে পারে না। যখন মানুষ আল্লাহর উপর ইমানওয়ালা হয় তো আরশ আজমের মহান মালিকের সঙ্গে তার সম্পর্ক হয়, কোন বড় শক্তি যার পৃষ্ঠপোষক হয় সব মানুষ তাকে ভয় করে। এলাকার একজন গরিব মানুষের প্রধানমন্ত্রীর সঙ্গে গভীর সম্পর্ক হয়ে গেলে ওই গরিব মানুষ অসহায় দুর্বল মানুষটাকেও সব মানুষে ভয় পায়। এভাবে এই লোকের সম্পর্ক তো একদম প্রধানমন্ত্রীর সঙ্গে অথবা র্যাবের হেডের সঙ্গে, র্যাবের প্রধানের সঙ্গে সম্পর্ক। ইমানওয়ালা যারা হয় তাদের সম্পর্ক তো হয়ই কোন প্রধানমন্ত্রী কোন বাদশার সঙ্গে না, ইমানওয়ালার ডাইরেক্ট সম্পর্ক হয় মহান রব্বুল আলমিনের সঙ্গে। এজন্য যদি ইমানওয়ালার সঙ্গে নেক আমলওয়ালা হয় তার তো বড় মর্তবা, অনেক উঁচু মর্তবা। ইমানওয়ালা ফের নামাজওয়ালা অনেক বড় মর্তবা, ইমানওয়ালা রোজাওয়ালা অনেক বড় মর্তবা, ইমানওয়ালা যদি চোখের পানিওয়ালা হয় অনেক বড় মর্তবা, ইমানওয়ালা যদি কোরআনের তেলাওয়াত করানো ওয়ালা হয় তাহলে তো আল্লাহ একবার অনেক বড় মর্তবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় ইমানওয়ালা মানে ফেরেশতাদের নজরে ঈর্ষণীয় মানুষ, এরকম লোকদেরকে ইমানওয়ালা বানা হইত। ওই জমানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানাতে যারা ইমান আনতেন তো প্রত্যেকে সিদ্দিকিনের মর্তবাওয়ালা হয়ে যেতেন, এত বড় ইমানওয়ালা ছিলেন ওই জমানার এক এক মুমিন, এক এক মুসলমান। আমরা শেষ জমানাতে এমন সব মুসলমান আমাদের মধ্যে হাজারো ভুল ত্রুটি আছে এবং নিজেদের সংশোধন করে সুন্দর জিন্দগি বানানো, নূরওয়ালা জিন্দগি বানানো, পবিত্র জিন্দগি বানানোর ফিকিরও আমাদের মধ্যে কম, দুনিয়ার ফিকির আমাদের মধ্যে বেশি। দুনিয়া মানে এই না যে দোকানপাট করা, দোকানপাট করাকে দুনিয়া বলে না, ব্যবসা বাণিজ্য করাকে দুনিয়া বলে না, খেতে ধান চাষ করা, গম চাষ করার নাম দুনিয়া না। দুনিয়ার মানে হল এই জাগতিক কোনো কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর হুকুমকে বাদ দেওয়া, আল্লাহর হুকুমকে নষ্ট করা, এর নাম দুনিয়া। এক লোক খেতের মধ্যে হাজার হাজার ধান পায় গম পায়, হাজার হাজার মন ধান পায় গম পায়, সবচেয়ে বিশাল বড় তার ধান ক্ষেত, গম ক্ষেত ইত্যাদির ভিতরে ঘুরে বেড়ায়, দেখে খুশি হয়, কানে আজানের আওয়াজ শুনলে আল্লাহর ঘরে দৌড়ায়, মসজিদে চলে যায়, সেজদায় পড়ে আল্লাহকে সেজদা করে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার পরে মসজিদ থেকে যখন বের হয় মনটা সবসময় বেচাইন থাকে, কখন আবার আল্লাহর ঘরে আল্লাহর দরবারে নামাজে আমি হাজির হব। এইরকম নামাজের মহব্বত ওয়ালা যে বান্দা কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের নিচে তাকে ছায়া দান করবেন। এজন্য আমার ভাইরা, অনেকে কথা অগুছালো বলার কারণে মানুষ ভুলের মধ্যে পড়ে। একজন দোকান করে আর এক ভালো লোককে দেখলে শরম পায়, মনে করে যে আমি দোকান করি, ইনি তো আমি দুনিয়াতে দুনিয়ার কাজে আছি, ইনি তো দুনিয়ার কাজে না, উনি দিনের কাজে ব্যস্ত। দোকান করা একটা কাজ, চুরি করা একটা কাজ, ডাকাতি করা একটা কাজ, চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, জাহান্নামের কাজ। আর ব্যবসা করা, বাণিজ্য করা, দোকান করা, এটা হালাল কামাই করা। আর হালাল কামাই শুধু নফল মুস্তাহাব না, হালাল কামাই হলো ফরজ ইবাদত। এজন্য যারা খেতে কাজ করে, দোকানে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, এরা কেউ গুনার কাজে লিপ্ত না, এরা ফরজ কাজে লিপ্ত আছে, ফরজ আমলের মধ্যে মশগুল আছে। মুসলমান যদি এই বুঝওয়ালা হইতো, আজকে মুসলমানদের এত দুর্গতি হইতো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। এক লোক হারামের হাজার কোটি টাকার মালিক, আরেকজন এত টাকার মালিক না, তিন বেলা কোন রকম খায়, কিন্তু আল্লাহকে ইয়াদ রাখে, আল্লাহকে স্মরণ করে। হ্যাঁ, হাজার কোটি টাকার মালিক হারাম পথে, আর এই বেচারা কোন রকম আদা পেট খায় তিন বেলা, খায় আল্লাহকে ডাকে, আল্লাহ পাকের হুকুম পালন করে, নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, কাউকে কষ্ট দেয় না, কারোর উপর জুলুম করে না। এই বন্দা দুনিয়ার থেকে যাবে সোজা জান্নাতে পৌঁছে যাবে। তখন দেখা যাবে সব বাদশার চেয়েও বড় পাওয়ার ওয়াল আছে, বড় সম্মান মর্যাদা ওয়াল আছে। তাফসীরে দুররে মনসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লিখছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম নবীও ছিলেন এবং বাদশাহও ছিলেন, তো হাওয়া বাতাসও ওনার হুকুম মানত। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার বাতাসের উপর দিয়ে সিংহাসন নিয়ে উড়ে যেতেছিলেন, এক মুসলমান এই দৃশ্য দেখলে নিজের থেকে তখন বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে উঠছে যে মাযা উতিয়া আলু দাউদ, সুবহানাল্লাহ, দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমানকে আল্লাহ পাক কি ক্ষমতা দিচ্ছেন, কি সম্মান আর মর্যাদা দান করছেন। এই কথা শুনে ফেলছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনের উপর থেকে বাতাসের গতিতে সেখানে পৌঁছে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন যে এই লোকটাকে তুলে নিয়ে আসো নিচের থেকে, জমিন থেকে তুলে নিয়ে আসো। লোকটাকে ওখানে নিয়ে পৌঁছে দিলে তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন তাকে বললেন, শোনো এ মিয়া, লাতাসবিহাতুন ওয়াহিদা, লাতাসবিহাতুন ওয়াহিদা ইয়াকবালুহা আল্লাহু তাআলা আফযালু মিম্মা উতিয়া আলু দাউদ। তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, একবার সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ শুনে আল্লাহ পাক খুশি হয়ে যান, আল্লাহ পাক কবুল করে নেন, সেই এইরকম একবার সুবহানাল্লাহ এ দাউদের সন্তান সুলাইমানের এরকম লাখ কোটি রাজ্য আর সিংহাসনের চেয়ে বেশি দামি, বেশি মূল্যবান। আমার ভাই মুসলমান, আল্লাহ পাক মুসলমানদেরকে বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানওয়ালা, বড় মর্যাদাওয়ালা, অনেক বড় বেশি ধনে ধনী বানাইছেন। কিন্তু মুসলমান আলেম ওলামাদের সঙ্গে উঠা বসার কমির কারণে এসব বিষয় থেকে বেখবর। অনেক মুসলমানের মধ্যে আগ্রহ জাগে, দিনের কথা শুনি, দিনের আলোচনা করি, কিন্তু বিজ্ঞ হকানি আলেমদের কাছে উঠা বসা নাই, যার কারণে ভালোভাবে এইসব বিষয় জানাও নাই, আর যার যে কারো কাছ থেকে শুনলে সেটা মানতেও মন প্রস্তুত হয় না। একজন গ্রামের ডাক্তার ইঞ্জেকশন দিতে জানে, আট দশটা পঞ্চাশটা ওষুধের নাম মুখস্থ আছে, এই যেমন জ্বর হইলে তো প্যারাসিটামল দেওয়া লাগে, এরকম ডায়রিয়া হইলে ইমোটিল খাওয়া লাগে, আমাশয় হইলে তো ফিলমেট খাওয়া লাগে। এখন এই বেচারার কোনো কাজকর্ম নাই, এক একজন এক এক লাইনে কাজ করে, পয়সা ইনকাম করে, কেউ বিড়ি বিক্রি করে, কেউ তরকারি বিক্রি করে, কেউ হলুদ বিক্রি করে। এই বেচারা সামান্য কিছু ঔষধ একটা বাক্সের মধ্যে নিয়ে ঘুরে এবং ওষুধ বিক্রি করে। আপনার কি জ্বর হয়েছে, প্যারাসিটামল এক পাতা নেন, তিন বেলা খাইবেন ভরা পেটে, খাইতেছে মানুষের উপকার হইতেছে। আচ্ছা, এই লোকটাকে কি কেউ বড় ডাক্তার মনে করবে? যখন কারো অপারেশন দরকার হয় ওই লোকের দ্বারা অপারেশন করাবে, কারো ক্যান্সার হইলে ওই লোকের দ্বারা অপারেশন করাবে, কেন? এটা হলো আমাদের এই সাময়িক জরুরত পুরা হওয়ার ডাক্তার, আমরা তাকে ডাক্তার বলি, কিন্তু সরকারের কোন ডাক্তারের সার্টিফিকেট তার কাছে নাই, কি কথা বুঝেন নাই, কিন্তু আমাদের কাজ চলে কারণে আমরা তার থেকে ওষুধ নিই, তার দ্বারা ইঞ্জেকশন করাই। কিন্তু যখন দরকার হবে বড় চিকিৎসার, তখন এই ডাক্তারকে কেউ গ্রহণ করবে না, তুমি এই কাজের না, তুমি নিজের কাজ করো, ঠিক আছে, আমার যে অসুখ এটার চিকিৎসা, আমার কিডনি পরীক্ষা করতে হবে, আমার হার্ট পরীক্ষা করতে হবে, আমার চক্ষু অপারেশন করতে হবে, আমার ব্রেন অপারেশন করতে হবে, এটার জন্য তো সেরকম ডাক্তার দরকার। যে কোনো মুসলমান ভাই ভালো কথা জানেন আরেক ভাইকে বলবেন, তো সেটা উপকার হবে, তার উপকার হবে, তার ফায়দা হবে, তার নেকি হবে নিঃসন্দেহে। ভাই নামাজটা পড়েন, তো ওই লোক নামাজ শুরু করে দিল, ওই লোকের নামাজের সব এই ভাই পাইলেন। কিন্তু যিনি বললেন যে ভাই আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়লে অনেক ফায়দা পাবেন, বুড়া হয়েছেন, বয়স হয়েছে, এখনো নামাজ পড়েন না, চলেন ভাই আমার সঙ্গে চলেন, ওই লোকের নিয়ে উজু করায় নামাজ পড়াই দিছে। এখন এই এরপর থেকে ওই লোক আর নামাজ ছাড়ে না। এখন এই লোকের সারা জিন্দগি নামাজের সব এই লোকটা পাবে না? কিন্তু যিনি নামাজে মসজিদে উঠে দিলেন তিনি কি আলেম হয়ে গেছেন? তিনি আলেম না, তিনি নায়েবে রাসূল না। এই যে মানুষের মধ্যে ভুল ধারণা থাকে, একটা কিতাব তার মধ্যে আমলের ফজিলত বর্ণিত আছে, যেমন ফাজাইল আমাল, এর ভিতরে হাজার হাজার আমলের ফজিলত বর্ণিত আছে, কিন্তু কোন শিক্ষিত মানুষ এই কিতাব পড়ে আমল করলে তো সে যেরকম সওয়াব পাবে, লাখ মানুষকে শুনেলে সেটারও সওয়াব পাবে, আর ওই লক্ষ লক্ষ মানুষও সেই ফজিলত পাবে। কিন্তু কেউ ওই ফাজাইল আমল পড়ে যদি মনে করে আমি মুফতি সাহেব, আমি শেখ হল হাদিস, এটা কি ঠিক হবে, এবং এটা কেউ মনে করবেও না, কোন জ্ঞানী লোক এরকম মনে করতে পারে না, তো কি অর্থ হলো? যে আমাদের যে সকল দিনই কিতাব আমাদের হাতের কাছে, আমরা সেগুলো পড়ব, যদি সেটা বিজ্ঞ আলেমের লেখা হয় আমরা উপকৃত হব, সে ওই আলোকে অন্যদেরকে বলবো, তো অন্য মুসলমান ভাইরা উপকৃত হবেন। কিন্তু তারপরও আমাদের দরকার বড় আলেমুল আমাদের সঙ্গে সম্পর্ক রাখা, এই বিষয়টার দিকে আকৃষ্ট করা, এটাই হলো উদ্দেশ্য, যাতে করে আমরা আরো বড় বড় জিনিস পাইতে থাকি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়াল মেহরবানি ছোটবেলা থেকেই আজ পর্যন্ত কোরআন সুন্নার ইলমের সাগরের ভিতরে পড়ে থাকার আল্লাহ পাক বুজুর্গানের বরকতে আমাদেরকে তৌফিক দান করেছেন। কিন্তু তারপরও আমাদের এটা মনে হয় না যে ইসলাম সম্পর্কে ব্যাপক জানতে পারছি, বরং আরো জানা দরকার, আরো পড়া দরকার, আরো জানা দরকার, লোকদেরকে শোনানোর জন্য আরো আমাদেরও পড়া দরকার, আমাদের নিজের আমলের জন্য আরো নিজেদের পড়াশোনা করা দরকার। আমার ভাইয়েরা, কোরআন শরীফের যে আয়াত আমি পড়লাম, এই আয়াতে পাক আল্লাহ পাক প্রথম ঈমানওয়ালাদের কথা বলছেন, ঈমানওয়ালা যারা তাদেরকে আল্লাহ পাক উনি উর্ধে উঠান। কিভাবে বলবো যে ভাই, কিভাবে বলবো যে কত উর্ধে উঠান? ঈমানওয়ালাদের জন্য দুনিয়া তো সম্মান আর মর্যাদা, ঈমানওয়ালা যদি দুষ্ট না হয়, অন্যায় কাজে লিপ্ত না হয়, আল্লাহর কসম ঈমানওয়ালার চেহারাতে এক আশ্চর্য নূর চমকাইতে থাকে। এক ওলি আল্লাহ যদি কোনো সাধারণ মুসলমানকে দেখতে পান, বুঝতে পারেন দশজন কাফেরের মধ্যে একজন ওলি আল্লাহ একজন মুসলমান বসে আছে, পোশাকে বোঝা যায় না, কিন্তু এক ওলি আল্লাহ ওই লোকটাকে চেহারা দেখলেই বুঝতে পারবেন যে এর সীমা হুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে ভিতরের ঈমানের আল্লাহর সামনে নত হওয়ার সে নূর চমকাইতেই থাকে। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরে বিশ্বাসের সঙ্গে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে সে জান্নাতে পৌঁছে যাবে। এত আশ্চর্য ঈমানওয়ালার মর্যাদা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী শরীফের এক হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে সবচেয়ে নিকৃষ্ট যে মুসলমান জান্নাতে যাবে, সবচেয়ে নিকৃষ্ট মুসলমান, তাকে আল্লাহ পাক এই দুনিয়ার দোষ দুনিয়ার সমান জান্নাত দান করবেন। যে একদমই মানে দুষ্টের শেষ মুসলমান, মুসলমান তো বটে কিন্তু দুনিয়ার যত দুষ্টামি সব সে করত, তারপরেও আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে যখন জান্নাত দিবেন তো তার জান্নাত এত বড়। তো যারা ঈমানওয়ালা নামাজওয়ালা তাদের মর্তবা কত বড় হবে, তাদের জান্নাত কত বড় হবে, যারা ঈমানওয়ালা রোজাওয়ালা তাদের জান্নাত কত বড় হবে। হ্যাঁ, শুনতেছেন ভাইরা, আজীব শান ঈমানওয়ালাদের। কিন্তু এই আয়াতে পাক আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কিন্তু যারা ইলমওয়ালা আসমানি ইলমওয়ালা কোরআনের ইলমওয়ালা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তাদের তো অসংখ্য মর্তবা, অসংখ্য মর্তবা, তাদের মর্তবা তো বেশুমার। একই আয়াতে দুই কথা আল্লাহ পাক বলছেন। এই আয়াতে পাকের তাফসীরে তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতে পাক থেকে স্পষ্ট হয়ে যায় যারা সাধারণ ঈমানওয়ালা তারা বড় মর্তবাওয়ালা, কিন্তু যাদের মধ্যে ঈমানের সাথে কোরআনের এলম হাদিসের এলম আসমানি বহির এলম মজুদ, তো তাদের মর্তবা আরো অনেক 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 ঊর্ধ্বে। হ্যাঁ, একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে মক্কা শরীফের গভর্নর বানাইছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ একদিন ওই গভর্নরের সঙ্গে সাক্ষাৎ হল মক্কার বাইরে উসফান নামক এক এলাকাতে। হযরত উমর বললেন যে তুমি এখানে, তোমার যে ডিউটির এরিয়া মক্কা তার বাইরে তুমি চলে আসছো, ওখানে কাকে রেখে আসছো? তো সেই গভর্নর বললেন যে ওখানে আমি আজাদকৃত এক গোলামকে রেখে আসছি, মানে গোলাম ছিল লোকটা কারো, তো এখন তাকে আজাদ করে দেওয়া হয়েছে, তো তাকে আমি সেখানে রেখে আসছি। হযরত উমর বললেন আশ্চর্য কথা, একটা প্রদেশের জিম্মাদার, হ্যাঁ, তো এত বড় দায়িত্ব আর তা একজন গোলামের কাছে, হোক সে আজাদকৃত, তো তার কাছে তুমি দিয়ে আসছো। এর উদ্দেশ্য, হযরত উমরের উদ্দেশ্য ছিল যে যে গোলাম হয় কৃত দাস, সে তো 24 ঘন্টা খালি মনিবের কাজে ব্যস্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ ডাক না সর্বক্ষণ মনিবের কাজেই ব্যস্ত। ওই লোকটা তো দিন এলেম শিখবার কোরআন হাদিস শিখবার সুযোগ তার থাকে না, আর জাগতিক অভিজ্ঞতা তার থাকে না, তো রাষ্ট্র পরিচালনার মতো প্রশাসন পরিচালনার মতো যোগ্যতা তার থেকে তার মধ্যে কোত্থেকে হবে, তাও আবার এই দুনিয়ার লাইনের যোগ্যতা এখানে অচল, এখানে তো একদম কোরআন সুন্নাহ ভিত্তিক প্রশাসন পরিচালনা শাসন কার্য পরিচালনা, সেটার জন্য তুমি রেখে আসছো একজন আজাদকৃত গোলামকে, এর কেমন কাজ করছো? ওই গভর্নর তখন বললেন যে হে আমিরুল মুমিনিন, ইন্নাহু কারিউন লিল কোরআনিল করিম ওয়া আলিমুন বিল ফারায়েজ। হে আমিরুল মুমিনিন, আমি যেন তেন লোককে রেখে আসিনি, কারিউন লিল কোরআন এটা ওই জমানের নাম ছিল, মানে বড় আলেমের লকব, যে হে আমিরুল মুমিনিন তিনি আসমানি এলেমের অনেক বড় আলেম এবং শরীয়তের ফরায়েজ সম্পর্কে হুকুম আকাম সম্পর্কে ব্যাপক জাননেওয়ালা, এরকম একজনকে আমি রেখে আসছি। হযরত উমর সন্তুষ্ট হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন, এবং তখন তিনি বললেন ওহো মজার কথা শুনাইলা, শোনো, ইন্না নবীয়কুম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কোরআন কওমান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, এক রিওয়ায়েতে আছে আকওয়ামান, কিন্তু এই রিওয়ায়েতে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কোরআন কওমান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। যে দেখো, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক ওইসব বান্দাদেরকে যারা এই কোরআন ধরে, কোরআনের এলেম শিখে, কোরআনের উপর আমল করে, আল্লাহ পাক ওই জাতিকে ঊর্ধ্বের মর্যাদাওয়ালা বানান, অনেক ঊর্ধ্বে উঠান। আর যারা কোরআন থেকে দূরে সরে, কোরআন থেকে বিচ্ছিন্ন থাকে, ওই সকল জাতির সমূহকে আল্লাহ পাক অধঃপতিত করে, লাঞ্ছিত করেন। তো মুসলমানদের সম্মান যেমন ঈমানের দ্বারা, দ্বীনের দ্বারা, তেমনি মুসলমানদের সম্মান আর মর্যাদার মস্ত বড় সম্পদ আল্লাহ পাকের পবিত্র কোরআন। আমাদের দেশে এবং বিশ্বে যে সকল মুসলমান ভাই বোনেরা নিজেরা কোরআনের ইলম শিখতে পারেন নাই, একটা হলো কোরআন তেলাওয়াত শিখা, আর একটা হলো কোরআনের ব্যাপক ইলম শিখা। তো যারা কোরআনের পাকের ব্যাপক ইলম শিখতে পারেন নাই, বড় আলেম হইতে পারেন নাই, এরকম কোটি কোটি মুসলমান পৃথিবীতে আছেন, কিন্তু তাদের মধ্যে বিরাট সংখ্যা এরকমও আছেন যে যারা মনের ভিতরে এই ব্যথা, ব্যাকুলতা, আগ্রহ, আমি পড়তে পারি নাই, আমার সন্তানকে আমি কোরআন পড়াবো, আমি আলেমে দিন বানাবো। আজকে আমি এখানে মিসবাহুল উলুমে যখন পৌঁছলাম, এলাকার এক মেম্বার সাহেব আমার সঙ্গে দেখা করলেন, প্রাইভেসিতে আমাকে বললেন যে আমার আত্মীয়রা রাজি ছিলেন না, আমি জোর জবরদস্তি আমার মেয়েকে বিয়ে দিছি এক আলেমের সঙ্গে, যে আমার মন টানছে না, আমি আলেমের কাছে বিয়ে দেব। ওই বেচারা এই নিয়ে ভীষণ খুশি, ভীষণ গর্বিত, ভীষণ আনন্দিত, আল্লাহ তার ঘরকে নূর ও আনন্দে ভরপুর করে দেন। আমার ভাইরা, এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই বিশ্বের মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি ওই সকল মানুষ যারা কোরআনের এলেম শিখে আর কোরআনের এলেম শিক্ষা দান করে। রাজা বাদশাহদের চেয়েও তাদের মর্তবা অনেক ঊর্ধ্বে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, চার খলিফার পরে তিনি সবচেয়ে বড় সাহাবিদের মধ্যে এবং অনেক বড় মাপের আলেম, সাহাবিদের মধ্যে একদম উচ্চ শ্রেণীর আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এত বড় আলেম এবং ফকিহ এবং মুফতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের কারো সামনে অসাহাবি কারো ফতোয়া দেওয়ার উপায় ছিল না, সাহাবি না এরকম কারো হিম্মত ছিল না সাহাবিদের সামনে ফতোয়া দেওয়ার, মশলা বলার। কিন্তু একমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবি ছিলেন যে তার শিষ্যরা সাহাবি না হওয়া সত্ত্বেও বড় বড় সাহাবিদের সামনে মশলা বয়ান করতেন। তো চিনতে না পারলে লোকেরা বলতো কে ইনি, এই লোক কথা বলতেছে এখানে কে? তো তখন পরিচয় করাই দিতেন, যারা পরিচয় জানেন হযরত আব্দুল্লাহ মাসউদের শিষ্য বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, এসা মর্যাদা আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করছেন। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াজউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানি ওয়ালাকিন্নাহুম বাযালুহু লিদ-দুনিয়া লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম ফাহানু আলাইহিম। ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান জাআলা হুমুমাহু হামমান ওয়াহিদান হামমা আখিরাতি জাআলাল্লাহু কাফাল্লাহু হামমা দুনিয়াহু ওয়া মান তাসাবাত বিহিল হুমুম আহওয়ালুদ দুনিয়া লাম ইউবালিল্লাহু ফি আই আওদিয়াতিহা হালাকা আও কামা ক্বাল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আলেম ওলামা যারা, তারা যদি নিজের সানু মানে নিজের এলমের মর্যাদা দেন, এখানে এই অর্থ কি অর্থ যে মুহাদ্দিসিনের ব্যাখ্যা লিখছেন, নিজে সে খারাপ পথে চলে না, দুষ্টদের সঙ্গে চলে না, দুনিয়াদারদের কাছে দুনিয়ার জন্য সে যায় না, এইভাবে আলেম যদি নিজের এলমের সম্মান আর মর্যাদা রক্ষা করে, ওয়াজাউহু ইনদা আহলিহি আর যারা আল্লাহর দ্বীনের এবং এলমের সম্মান দিতে জানে, কদর করতে জানে, মর্যাদা দিতে জানে, এইরকম লোকদেরকেই তারা এলমে দিন শিক্ষা দেয়, অযোগ্য পাত্রে এলেম পৌঁছায় না, যাকে তাকে ধরেই এলেম শিক্ষা দিয়ে দেয় না। লাসাদু বিহি আহলা জামানিহিম, এই দুইটা কাজ যদি তারা করতে পারে, নিজের এলমের মর্যাদা রক্ষা করা আর যোগ্য পাত্রে এলেম দেওয়া, দুইটা কাজ করতে পারলে এই আলে মোরামলা সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ নেতৃত্বের আসনে আসীন থাকবেন। তিনি আক্ষেপ করে বলেন, ওয়ালা কিন্নহুম বাজালুহু লিআহলিদ দুনিয়া, কিন্তু আফসোস অনেক আলেমরা নিজের এলমকে দুনিয়াওয়ালাদের লাইনে এটা পেশ করেন। কেন? লিয়ানাল বিহীন মিন দুনিয়াহুম, দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য। ফাহানু আলেহিম, সমাজের লোকদের কাছে ওই দুনিয়ার মানুষদের কাছে ওই আলেম তখন নিচু হয়ে যায়, অপদস্থ হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, তার কোন সম্মান মর্যাদা তাদের অন্তরে থাকে না। এরপর তিনি সতর্ক করে বলেন, আমি কথাগুলো নিজে বলছি, কেন বলছি শোনো, তোমাদের প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব ধান্দা বাদ দিয়া যে এক চিন্তা ধরে আখিরাতের চিন্তা, এটাকে যে মূল বানায়, মুখ্য বানায়, তো আল্লাহ পাক তার দুনিয়ার জরুরত সমূহকে পুরা করিয়ে দেন। ওমান তাসাবাত বিহুল হুমুম, আর যে ব্যক্তি এরকম হয় আহওয়াল দুনিয়া, নানা দুনিয়ার যেই চিন্তা, এই চিন্তা ওইটা নিয়েই ব্যস্ত, আরেক চিন্তা ওইটা নিয়ে ব্যস্ত, আরেক চিন্তা, মানে দুনিয়ায় দুনিয়ার মধ্যে সে ব্যস্ত, আখেরাত তার মুখ্য বিষয় না, দুনিয়ার ধান্দাকে সে আসল বানায় নিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইউবালিল্লাহ ফি আইয়্যি আওদিয়াতিহা আলাকা, দুনিয়ার কোন প্রান্তে গিয়ে সে ধ্বংস হবে আল্লাহ পাক এটা নিয়ে কোনো পরোয়া করেন না। অর্থাৎ আল্লাহ পাক তার দুনিয়ার জরুরত সমূহ পুরা করেন না, তার ইজ্জত সম্মানেরও কোনো রেয়ায়ত করেন না, আর আল্লাহ পাক তাকে মর্যাদার আসন দান করেন না, এর থেকে সে বঞ্চিত হয়। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এই এলাকায় একসময় পড়ার তৌফিক দান করছেন, ফের উস্তাদদের পরামর্শে এই এলাকা থেকে বাইরে যাওয়ার তৌফিক হয়েছে। একবার দৌলতদিয়া গেছি, ফের ওখান থেকে বরিশাল, ফের ঢাকা। ওখানে যাওয়ার পরে সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমদেরকে দেখার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ আউলিয়াদেরকে দেখার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। ওই আমাদের যুগে, আমাদের সময়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম যারা, সবচেয়ে বড় মুহাদ্দিস যারা, সবচেয়ে বড় ফকিহ যারা, সবচেয়ে বড় ওলি যারা, তাদেরকে দেখার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু এই সবটার মূলে কিন্তু আমাদের ছোটবেলার মক্তব, এই সবটার মূলে আমাদের ছোটবেলার মক্তব, যেখানে আলিফ বা তা সা পড়ছিলাম, ওই আলিফ বা তা সার উস্তাদ যদি না হইতেন, ওর সরসরা কখর শিক্ষক যদি আমার না হইতেন, তাহলে আমার বাকি জীবনের লেখাপড়া কিভাবে করা সম্ভব হইত? আপনি বিল্ডিং করবেন দশতলা, পয়সা আছে, হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু আপনি বিল্ডিং এর ফাউন্ডেশন দেন নাই, দশতলা কলিটা থাকবে না, সব ধ্বংস হবে, কিছুই তো টিকবে না, ফাউন্ডেশন ব্যতীত বিল্ডিং হয় কিভাবে? তো এই ছোটবেলায় যে ছোট ছোট মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো হয়, দেখা যায় যে হুজুর আসছেন, আলিফ বা তা সা ইত্যাদি পড়াইতেছেন, কায়দা পড়াইতেছেন, আম্পারা পড়াইতেছেন, এবং একটা একটা করে সুরা মস্ক করাইতেছেন, একটা হরফ একটা কালেমা মস্ক করাইতেছেন। আল্লাহর কসম, এগুলোকে ছোট্ট মনে করার কোনো সুযোগ নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার ফালইয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, এই রিওয়ায়াত তাফসীরে কবীরের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ভাবে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দাদেরকে কেউ যদি দেখতে চাও, তাহলে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণের অত এদেরকে দেখো তোমরা। মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার ফালইয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, শুনতেছেন প্রিয় বন্ধুরা। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কসম করে বলি যে যারা ইলমে দ্বীন শিক্ষার কাজে মশগুল আছে, তারা যখন জমিনের উপর একবার কদম রাখে, এলমের পথে একবার কদম রাখে, এক বছরের নফল ইবাদত সব তার আমলনামায় লেখা হয়, এবং যখনই সে একটা কদম রাখে, জান্নাতের মধ্যে একটা শহর তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে তৈরি করা হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং এই এলম ইলমদিন শিক্ষায় মজগুল এই বান্দা জমিনের উপর যখন হাঁটে জমিন তখন তার দোয়া তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ একে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। এবং এই সকাল আর সন্ধ্যায় পৃথিবীতে বসবাস করে যখন আল্লাহর তরফ থেকে ক্ষমার নূরে ছায়াতে সে বসবাস করে আর ফেরেশতাদের মধ্যে আলোচনা হইতে থাকে আল্লাহর তরফ থেকে স্পেশাল ভাবে ক্ষমাপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত বান্দা এরা এত বড় মর্যাদা এই ইলমে দ্বীনে মশগুল এই বাচ্চাদের। আর এই বাচ্চাদের তো মর্যাদা কত বড় হবে যারা ইলমে দ্বীন শিখতেছে, যে তাদের বাবা মার মর্যাদা এত বড় হবে যে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে এই কোরআন যারা দুনিয়াতে পড়লো এবং সেই মোতাবেক আমল করলো তাদের বাবা মার মাথায় এমন নূরের মুকুট পরায় দেওয়া হবে যে তোমাদের কারো ঘরের মধ্যে সূর্য উদয় হলে কি পরিমাণ আলো হইত ওই নূরের মুকুটের আলো এর চেয়েও বেশি হবে। আল্লাহ আশ্চর্য এই এক এক ফজিলতের কথা ইলমে দ্বীন সম্পর্কে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে কোরআন সুন্নার ইলমের সঙ্গে জুড়ে থাকার লাগিয়ে থাকার তৌফিক দান করেন। যে হয় আলেম হই না হয় ইলমে দ্বীন শিক্ষার কাজে মশগুল থাকি আর না হয় যে আলেম দ্বীনকে মহব্বত করি এবং আলেমদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে চলার জন্য চেষ্টা করি ফিকির করি, এটা বড় সৌভাগ্যের বিষয় হবে আখেরাতের জন্য ইনশাআল্লাহ তাআলা। আমাদের উস্তাদ হযরত হাফেজ জুজুর রহমতুল্লাহ আলাই আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। আমরা তখন পড়াশোনা করি তো হাফেজ জুজুর রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে বলতেন যে আমার মনের একটা অস্থিরতা ব্যাকুলতা যে বাংলাদেশের 64,000 গ্রামে, তখন মনে হয় 64,000 গ্রাম ছিল, 64,000 গ্রামে আমি 64,000 মক্তবের মাদ্রাসা মক্তব কায়েম করব, কোরআনে পাকের মাদ্রাসা কায়েম করব। এটা হুজুর খুব বলতেন, আমরা এটা ভালোভাবে বুঝতে পারতাম না যে ভাই আমরা এখন বুখারি শরীফ পড়ি মুসলিম শরীফ পড়ি বড় বড় কিতাব পড়তেছি, কিন্তু হুজুর এটা বলতেন যে আমরা শুনতে থাকতাম। তো সাধারণত লোকেরা হুজুরের এটাকে কম সাড়া দিচ্ছেন, কিন্তু আফসোসের কথা এটা বাস্তবে কি এই আলামিয়া মাদ্রাসাতে ছোট্টবেলা যদি আমরা এই এলাকার যে বাচ্চারা আমরা পড়ছিলাম আমরা যদি এখানে এই মাদ্রাসাটুকু না থাকতো আর পড়তে না পারতাম তা আমাদের তো এই দিনই শিক্ষার কোনো আলো পাওয়ার উপায় আমাদের তখন ছিল না। এই একটাই এই প্রতিষ্ঠান ছিল যেখান থেকে দিনের আলো এখানে পাওয়া একটা আল্লাহ পাক রাস্তা করে দিয়েছিলেন। তো এই জন্য এলাকায় এলাকায় যত বেশি কোরআনে পাকেরই মক্তব হবে কোরআনে পাকের মাদ্রাসা হবে এ বাচ্চারা কোরআনে পাক শিখবে, এই উসিলায় উজু শিখবে, তেমন শিখবে, গোসল শিখবে, পাক না পাক শিখবে, সহিভাবে নামাজ পড়া শিখবে, রোজা রাখা শিখবে, এটা ওদের পুরা ইমানি জিন্দগির ভিত্তি হবে। এবং এখানে ছোট্ট মেয়েরাও পড়বে তো ওরা যেই সংসারেই যাবে ওদের ঘরে যখন বাচ্চা কাচ্চা হলো দেখা গেল যে ওরা ওদেরকে এই উজু শিক্ষা দিতেছে নামাজ শিক্ষা দিতেছে, এইরকম হাজার হাজার ঘরে মায়ের উসিলাতেই বাচ্চারা নাতি নাতিনরা সবাই দিনের পথে আগায় আসছে। ওই মা যে মায়ের ছোটবেলায় অন্তরে ইমানের বীজ গ্রথিত পতিত হয়ে গেছে সেই মা বাচ্চা একটু বড় হইলে এই ফজরের সময় ডাকতে থাকে উঠো নামাজ পড়ো উঠো যাও মাদ্রাসা যাও কোরআন শরীফ পড়ো গিয়া, এরকম করে না। এই মাদ্রাসাগুলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে এটা দিনের একটা শক্তিশালী ঘাঁটি। বাহ্যিকভাবে ছোট মনে হলো কোশ্চিনকালও এটা ছোট না, পারমাণবিক বোমার ঘাঁটি এটা যদি পিচ্ছি হয় ছোট্ট একটা এরিয়া হয় তো এটা কি দুর্বল মনে করার শক্তি কোনো কারণ আছে যে পারমাণবিক বোমা এটা খুব একটা বড় না রে সাইজে এটা ছোট, এটা যখন ব্লাস্ট হবে তখন খবর হবে যে এটা ছোট না বড়। তো আমার ভাইয়েরা সারা দুনিয়ার সমস্ত শক্তির চেয়ে বড় শক্তি তো কোরআনে কারীম। হ্যাঁ আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু এখানে যে প্রতিষ্ঠান কায়েম হয়েছে মাদ্রাসা দারুল কোরআন আমাদের এই সাদিক সাহেব এবং ওনার আব্বা ওনার ভাই, ওনার আপন জনেরা এলাকার মহিবিনকে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে তারা অত্যন্ত আগ্রহের সাথে আন্তরিকতার সাথে এই মাদ্রাসা করার চেষ্টা করতেছিলেন। অনেক আগে থেকে আমাকে বারবার উনি বলতেছিলেন এখানে মাদ্রাসা কায়েম করব। তা আমি এমনি খুব বুঝতে পারতেছিলাম না বিষয়টা, যে সাদেক সাহেব থাকেন ঢাকাতে, আর আগে ছিলেন চাকরিজীবী, এখন হলেন পাকা ব্যবসায়ী, কি মাদ্রাসা দিবে কি জানে, দেশে গিয়া মাদ্রাসা একটা থাকবে, খোঁজ দিবে কে, খবর দিবে কে। কিন্তু আমি দেখলাম না, মাশা আল্লাহ, এত বেচাইন, এত বেকুল এই প্রতিষ্ঠানের জন্য, যে অত্যন্ত বেশি বেকুল। তা আমি দীর্ঘদিনের সফরের পরে একদমই ক্লান্ত ছিলাম, পরে আবার দেশের বাইরে একটা সফর ছিল, সেখান থেকে ফিরলে পরে আবার এদিকে আসব, তা আবার অসুস্থ। কিন্তু সাদেক সাহেবের অনেক বেশি মহব্বত, আন্তরিকতা এবং অনেক বেশি দিনী দরদ আর ব্যাকুলতা দেখিয়া এর আমি সহজেই সাড়া দিতে বাধ্য হয়েছি। আল্লাহ তাআলা ওনাদের এই পদক্ষেপকে, এই চেষ্টা মেহনতকে কবুল করেন এবং কেয়ামত পর্যন্ত মাদ্রাসাকে আল্লাহ তাআলা কায়েম দায়েম রাখেন। আর এত রোদের মধ্যে আপনারা গণ্যমান্য সমাজের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত ভাইয়েরা, আপনারা এই কষ্ট স্বীকার করে রোদের মধ্যে আসছেন এই সময় এখানে, আল্লাহ তাআলা আপনাদেরকেও দুনিয়া ও আখেরাতে উত্তম পুরস্কারে ভূষিত করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
আবার কি হচ্ছে দর কষ্ট কাজ উনি আমাকে গতকাল জ্বর উনি আমারটা নাম ছিল আজকে রাতে আবার রংসে উনারই জ্বর হচ্ছে আপনি এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন
আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত এবং উপদেশমূলক বয়ান শুনছি। আল্লাহ তাআলা আমাদের হযরত ওয়ালা দামত বরকাতুহুকে সিহত ও আফিয়াতের সাথে হায়াতে তৈয়বা 120 বছর হায়াতের হায়াতে তৈয়বা দান করেন। আমরা সকলে বলি আমিন। হযরত ওয়ালার ফয়জ ও বরকত আমাদের জন্য আম ও তাম করে দেন। এখন আজকের এই মাদ্রাসা দারুল কোরআনের প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে দু চার কথা বলবেন জনাব সাদেক সবুজ সাহেব।
আপনি হাতে নিয়ে বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী এবং আমার প্রাণপ্রিয় হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহের পদচিহ্ন আমাদের এখানে পড়েছে, আমার বিশ্বাস আল্লাহকে হাজির নাজির করে জানাচ্ছি ইনশাল্লাহ এই মাদ্রাসা একদিন বাংলাদেশে, সমস্ত বাংলাদেশে আলোক ছড়াবে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু আনহু সিলসিলার অনুযায়ী এই মাদ্রাসা পরিচালিত হবে। আমাদের পীর সাহেব কেরানীগঞ্জে আরাকুলে একটি বিশাল মাদ্রাসা করতেছেন, সেই মাদ্রাসার আমি একজন সদস্য। আল্লাহর রহমতে ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা আছে সেই আদলে কেরানীগঞ্জে আমাদের পীর সাহেব একটা মাদ্রাসা করতেছেন, হাকিমুল উম্মত মাদ্রাসা এতিমখানা। আল্লাহ রহমতে সেখানে বিশাল বিল্ডিং হচ্ছে, লক্ষ লক্ষ মুরিদান সেখানে সহায়তা করছে, 6 কোটি টাকা দিয়ে জায়গা কিনা হয়েছে, ইনশাল্লাহ 8 থেকে 10 কোটি টাকা দিয়ে সেখানে বিল্ডিং এর কাজ চলছে, 15 কোটি টাকার বিল্ডিং এর কাজ চলছে। আমাদের সে হাকিমুল উম্মত যেই নিয়ম নীতি অনুযায়ী চলবে আল্লাহ রহমতে এই দারুল কোরআনও সেই নিয়ম নীতি অনুযায়ী হযরত আলার সুপরামর্শে ইনশাল্লাহ এই মাদ্রাসা পরিচালিত হবে। আপনাদের এলাকার সমস্ত মুরব্বীদের নিকট এবং এলাকার ছোট ছোট ভাই বোনদের নিকট এবং সহপাঠীদের নিকট আমরা সহযোগিতা কামনা করি। যে কোনো একটি প্রতিষ্ঠান করতে হলে এলাকার উদ্যোগ এবং সহযোগিতা না হলে চলা যায় না। আমি আশা রাখি আপনারা সব দিক থেকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। মোস্তফা কামাল এবং আমি আরও আমাদের এলাকার ঢাকাতে যে সমস্ত ভাইরা চাকরি করেন আমাদের বন্ধু বান্ধব তারাও সহযোগিতা করবেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই মাদ্রাসার মত করতে আমার ছোট ভাই মোস্তফা কামাল অক্লান্ত পরিশ্রম করেছেন এবং টাকা পয়সা দিয়ে সব রকম সাহায্য সহযোগিতা করেছেন। আমি শুধু পরামর্শ দিয়েছি এবং তদারকি করছি, কিন্তু সর্বদিক থেকে কৃতিত্বের মালিক আমার ছোট ভাই মোস্তফা কামাল এবং আমার বাবা আলী আহমেদ ব্যাপারী সাহেব, তাদের অনুপ্রেরণায় আমরা এই মাদ্রাসা করেছি। আমার মা যখন 1978 সালে মারা গেছেন আমি আমার মাকে দেখতে পারিনি, আমি পড়ে এসেছিলাম। সেদিন জুমাবার ছিল, জুমাবাবের মুসল্লিদের নিকট আমি অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে এখানে আল্লাহর রহমতে একটি মাদ্রাসা আমরা করব, যে মাদ্রাসার ছোট ছোট ছেলেমেয়েরা কোরআন শিখে আমার মায়ের জন্য এলাকার জন্য কবরবাসীর জন্য দোয়া করবে এবং এই এলাকার উত্তরোত্তর দুনিয়া ও আখেরাতের খোরাক এখান থেকে সংগ্রহীত হবে এবং এলাকাবাসীকে নিয়ে এবং এই এলাকার মানুষকে নিয়ে ইনশাল্লাহ আমরা সবাই বেহেস্তে যাব, এই বিশ্বাস আছে আমার। তাই আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের অনুপ্রেরণা চাই। আমার আর কিছু বলার নাই, আপনাদের সহযোগিতায় আমার কাম্য, আমার পীর সাহেবের পদধূলি এখানে হয়েছে, ইনশাল্লাহ 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 আমি হলফ করে বলতে পারি এই মাদ্রাসা একদিন রোশনি ছড়াবে, পুরা বাংলাদেশে রোশনি ছড়াবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন এই এলাকার প্রাক্তন মেম্বার আমিন মেম্বার সাহেব, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমিন মেম্বার সাহেব একটু আসেন।
আমি যে দেন আমার তো সবাই চিনেন, আমি মাইকে কোনো কথা কোন সময় বলিনি। তো এখন আল্লাহর হুকুম ইনশাল্লাহ আমাদের এলাকায় একটা মাদ্রাসা ওনারা প্রতিষ্ঠিত করছে, আমরা যতটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ সমাজের আমরা যারা আছেন করবেন, আমি ইনশাল্লাহ যতটুকু পারি আমি সহযোগিতা করলাম। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম।
এখন এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন এই প্রতিষ্ঠানের কর্ণধার, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব হাজি মোস্তফা কামাল। জনাব হাজি মোস্তফা কামাল,
বিসমিল্লাহি রহমানির রহিম। আমি সর্বপ্রথম শুকর আদায় করছি সে মহান আল্লাহ তাআলা, যিনি আজকে আপনাদের এবং আমাদের সবাইকে দান করেছে। নামাজের পরে মাদ্রাসায় আজকে প্রথম সভা হবে, আমাদের নানা প্রকার সভা দেবেন, আমরা সকলে সভা অনুষ্ঠানে থাকবো। এরপরে ইনশাআল্লাহ আপনার ব্যবস্থা আছে, সকলে আমরা মেহমানদারি গ্রহণ করবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربي اغفر وارحم وأنت خير الراحمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا ربنا 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 آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما اے اللہ مجھے شکر کے معاف کریں اے اللہ مجھے شکر سب گناہ معاف کرے دیں اے اللہ ہمارے جنو جنت منظور کرے جہنم تھیکے ہمارے کے نجات دان کرے عافیت والا زندگی ہمارے کے نصیب فرمان رحمت پریپورن برکت پریپورن زندگی نصیب فرمان اے اللہ اپنی سنتشتی ہمارے کے دان کرے اپنی بندگی توفیق ہمارے کے نصیب فرمان نفس شیطان دھوکہ تھیکے ہمارے کے بچا اے اللہ رسول پاک صلی اللہ علیہ وسلم محبت رسول پاک صلی اللہ علیہ وسلم سنت محبت ہمارے کے نصیب فرمان سنت مطابق زندگی ہمارے کے دان کریں اے اللہ اس کے مجلس کے محفل کے قبول کریں اے اللہ مدرسہ دار القرآن کے قیامت کو جند جن قبول فرمان اے اللہ اتنے بھالو بھالو طالب علم اپنی بہت بہت منظور فرمان سندر بھاوے اپنے قرآن پاک پڑھار جن بھالو استاد بھالو طالب علم اپنی بہت بہت منظور فرمان اے اللہ علاقہ باسی بھیترے جسے گل بچارا پڑھار اپجکت تادر کے پڑھتے آسار جن توفیق دان کریں তার বাবা মা তাদের বাবা মা এবং অভিভাবকদেরকে বাচ্চাদেরকে পড়ানোর জন্য তৌফিক দান করেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য আপনি নূরের মার্কাজ সুন্নতের মার্কাজ দ্বীনের মার্কাজ রূপে আপনি কবুল ফরমান আকাবের উম্মতের মিরাসের মার্কাজ রূপে আপনি কবুল ফরমান আল্লাহ যারা এই মাদ্রাসার উদ্যোক্তা তাদেরকে কবুল ফরমান যারা এর জন্য অর্থ দিচ্ছেন পরিশ্রম করছেন কষ্ট স্বীকার করছেন চিন্তা ফিকির করছেন সহযোগিতা করছেন সকলকে কবুল ফরমান সকলের দুজাহানের কামিয়াবির জরিয়া বানান উসিলা বানান আল্লাহ সকলের নাজাতের উসিলা বানান সকলের কামিয়াবির উসিলা বানান সকলের দুজাহানের বরকত সমৃদ্ধি সফলতার উসিলা বানান আল্লাহ সাদিক মিয়ার আম্মা জান কে মাগফিরাত থেকে আমাদের নসিব ফরমান জান্নাত থেকে বড় বড় দোয়া নসিব ফরমান তারা বজায় হায়াতে সেহত আফিয়তের সাথে বহুত বরকত দান করেন, পুরা পরিবারকে দিনদার নেককার আল্লাহওয়ালা হিসাবে কবুল ফরমান। আল্লাহ সমগ্র এলাকাবাসীর উপর বেশিমার রহমত নাজিল ফরমান। আল্লাহ সমগ্র এলাকাবাসীর তাম জরুরত সমূহকে পুরা করে দেন, সব মুশকিল আসান ফরমায় দেন। আল্লাহ খাদ্য দিরাতে বাগ বাগানে পুকুরে পুষ্করিতে আল্লাহ বহুত বহুত বরকত দান করেন। আল্লাহ মেহরবান মালিক, সমস্ত এলাকার সমস্ত মুসলমান ভাই বোনেরা যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাগফিরাত থেকে আমরা নসিব ফরমান। আল্লাহ তাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর ফরমান। আল্লাহ এই রোদের মধ্যে কষ্ট স্বীকার করে আপনার অনেক বন্ধুরা দিনই মজলিসে শরীর গেছে, সব বন্ধুদেরকে দুজাহানে আপনি উত্তম পুরস্কার দান করেন। আমাদের সকলকে মাফ করে দেন, আমাদেরকে আপনার জন্য কবুল ফরমান। আপনার জন্য কবুল ফরমান। আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে সামিল ফরমান। আল্লাহ আমার ওয়ালিদ সাহেব ঢাকাতে অনেক অসুস্থ, ওনাকে সেবায় কামেল আফিয়তে কামেল সিহতে কামেল নসিব ফরমান। সকলের নেক উদ্দেশ্য আল্লাহ আপনি পুরা ফরমান, সকলের সব মুশকিল আপনি আসান ফরমায় দেন, সকলকে দুজাহানের কামিয়াবি আপনি নসিব ফরমায় দেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দ المرسلین صلی اللہ علیہ وسلم برکت اپنی قبول فرمان، قبول فرمان، ضرور بالضرور قبول فرمان۔ ربنا تقبل منا انك انت السميع العلیم، وتب علينا انك انت التواب الرحیم۔ سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلین، الحمد لله۔ صلاة العصر وتمم بالخير وبك وبك نستعين يا فتاح ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح۔ بس كون شروع کرو کرے سب کوئی کے پڑھ بیٹھ پڑھو بسم اللہ
الرحمن الرحیم الف با دا ف جيم ح خ دال ر ر ر سين شين
مسام
ارجو قرب قرب تو
الرحمن الرحيم الف با تا تا جيم ح خ دال جال ر ز سين شين
আরতে কো ফল ফল বলে হয় এক দুই আর পড়ো বস বস এই দেখি এটা কায়দা কি কায়দা এটা
অনুসরণে
কোন উপরস্থ কারোর সঙ্গে মিলে এত করা উচিত না, দেখতে সুন্দর আছে। বস ঠিক আছে, বস করাও শিখা শুরু করতেছে। আসলে কোরআন শরীফ শিখতে চাইলে সহজ, কোরআন শরীফের মেন বিষয় হল 29টা হরফ সহিসুদ্ধ করা, এরপর জের জবর পেস্ট লাগায় বানান করতে শিখা, এরপর দুই তিনটা হরফ একসাথে একটা শব্দ হলো এটা বানান করা শিখা, এরপরে সামান্য কয়েকটা নিয়ম আছে, এখানে একটু লম্বা টান, এখানে তিন আলিফ টান, এখানে চার আলিফ টান, এগুলো তো সহজ সহজ, একদমই সহজ কোরআন শরীফ পড়াটা। তাহলে 29টা হরফ শুদ্ধ করতে পারলে হয়েছে, 29টা হরফ শুদ্ধ করতে এক মাসের বেশি লাগার কথাই না, সর্বোচ্চ এক মাস, বস সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন। বস ঠিক আছে না, দোয়া করি। আলহামদুলিল্লাহ, কবুল ফরমান, কবুল ফরমান, তালিম সুন্দর হয়, তরবিয়ত সুন্দর হয়, আলা দরজার হয়, কোরআনে পাকের খুব সেহত হয় আল্লাহ, খুব সেহত হরুফ, সেহত মাকারিজ আল্লাহ, খুব হয় আমল আখলাকের উন্নতি অগ্রতি হয়, সুন্নত মোতাবিক জিন্দগি হয় আল্লাহ, আপনি কবুল ফরমান। আল্লাহ মেহরবান মালিক, যারা মাদ্রাসা কায়েম করছেন বিশেষভাবে যারা যারা মুরব্বীরা সঙ্গে জড়িত সকলকে দুজাহানে কামিয়াব, যারা চলে গেছেন তাদেরকে মাগফিরাতে দারাজাত আজিম আপনি নসীব ফরমান, তোলাবা ইকরামকে আপনি কবুল ফরমান। আল্লাহ নিহায় সব জজবার সাথে পড়নে ওয়ালার তাসির তোলাবা আপনি ইন্তজাম ফরমায়া দেন, এলাকার মুসলমান ভাইদেরকে আল্লাহ তৌফিক দান করে বাচ্চাদেরকে কোরআন পাক শিক্ষা দেওয়ার জন্য। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।
তরজমান আকাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুম এর বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ টাচ মোবাইলের হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715808069, মুফতি শহীদুসালাম কাসিমী। বয়ান পর গ্রুপে অ্যাড হওয়ার জন্য যে নামে আপনি পরিচিত তার পূর্ণ ঠিকানা এবং যে যে পেশার সাথে আপনি যুক্ত আছেন তা বাংলা বা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোন সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হজরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd, স্পেলিং mixlr.com/khanqah-bd, অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।